আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফের অগণিত বেশুমার ফজিলত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ আযযা ওয়া জাল্লা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি মর্যাদা বুলন্দ করে দেন এবং তার গুনাহ ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামের ইতিহাস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমরা গত অনুষ্ঠানে জানতে পারলাম ইসলামের ইতিহাসের কি প্রয়োজনীয়তা রয়েছে, ইসলামের ইতিহাস কেনই বা আমরা জানব। এর থেকে আমরা জানতে পেরেছি যে কতটুকু গুরুত্বপূর্ণ এই জ্ঞান, এই বিদ্যা। তাই চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা গত অনুষ্ঠানে এটাও জেনেছি যে আরবের ভৌগোলিক অবস্থা সম্পর্কে। আজকে আমরা ইনশাআল্লাহ সাবাজাল্লাহ আরবের প্রাচীন অধিবাসী যারা রয়েছে, আরবের অধিবাসীদের সম্পর্কে, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি কালচার, তাদের তামাদ্দুন, তাদের সংস্কৃতি, তাদের অবস্থান সম্পর্কে, তাদের ধর্মীয় অবস্থা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সাবাজাল্লাহ জানব। শুরুতেই আরবের প্রাচীন অধিবাসী যারা রয়েছে তাদের সম্পর্কে আমরা জানি। যদি এদিকে আমরা খেয়াল করি তাহলে প্রাচীন কাল থেকেই হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সাম এর বংশধর আর এর বসবাস ছিল। কাল হিসেবে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে যে আরবের অধিবাসীদেরকে 3 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে আরবে বাইদা, 2 আরবে মুস্তারিবা, 3 আরবে আরিবা। তো আরবে বাইদা বলতে সেসব জাতিকে বোঝানো হয়েছে যারা প্রাচীনকালে আরবের অধিবাসী ছিল। আরবদের সেই অধিবাসীগণ যারা আরবে বাইদা তারা সকলেই ধ্বংস হয়ে গিয়েছে, তাদের কোনো বংশধর পৃথিবীতে অবশিষ্ট নেই। অনেকে আরবে আরিবা ও আরবে মুস্তারিবা উভয় গোষ্ঠীকে একই শ্রেণীর অন্তর্ভুক্ত করে বর্ণনা করেছেন। এদের সম্মিলিত নাম আরবে বাকিয়া। তাদের মতে আরবে অধিবাসীরা 2 শ্রেণীভুক্ত, আরবে বাইদা ও আরবে বাকিয়া। আরবে বাকিয়া হচ্ছে তারা যারা এখনো আরব দেশে বাস করছে। তাদের মধ্যেও 2টি শ্রেণী রয়েছে, তা হচ্ছে আরিবা ও মুস্তারিবা। কেউ কেউ আরববাসীদেরকে 4 শ্রেণীতে ভাগ করেছেন, আরবে বাইদা বা আরবে আরিবা, আরবে মুস্তারিবা, আরবে তাবিয়া ও আরবে মুস্তাজিমা। তো আসুন আমরা আরবে বাইদা সম্পর্কে জানি তারা কারা ছিল। আরবে বাইদা হচ্ছে ওইসব প্রাচীন অধিবাসী যাদের গোত্রের নাম হচ্ছে আদ, সামুদ, আবিল, আমালিকা, তাসম, জাদিস, ইয়ামাম, জুহরাম, হাদরামাউত, হাজুর, আব্দে জাখাম প্রভৃতি। এরা সকলেই হযরত নূহ আলাইহিস সালামের পুত্র লাজ ইবনে সামের বংশধর। গোটা আরব উপদ্বীপে তাদের রাজত্ব ছিল। এদের কোনো কোনো নৃপতি মিশর পর্যন্ত জয় করেছে। তাদের বিশদ বিবরণ ইতিহাসের মধ্যে পাওয়া যায় না, তবে নজ, আহকাফ, হাদরামাউদ ও ইয়ামেনের এমন প্রাচীন তাদের ইমারত সমূহ রয়েছে, প্রত্নতত্ত্ব, পাথর, স্তম্ভ, অলঙ্কার আদি ও কাঁটা প্রস্তর আদি পাওয়া যায়, যা দ্বারা প্রতীয়মান হয় যে আরবে বাইদা অধিবাসীরা অত্যন্ত প্রাচীন যুগের এবং অত্যন্ত শৌর্য বীর্যের অধিকারী ছিল। তাদের মধ্যে আদ ইবনে আউস ইবনে ইরাম ছিলেন এদের প্রথম নৃপতি, যার নামে গোটা গোত্রটি খ্যাতি লাভ করেছিল। তার 3 পুত্র ছিল, সাদ্দাদ, শাদিদ, ইরাম। এরা একের পর এক রাজ্যের অধিকারী হয়। আল্লামা জামাখশারিহ এই সাদ্দাদ ইবনে আদ সম্পর্কে লিখেন যে সেই আদ মরুভূমিতে ইরাম নগরীর পত্তন করেছিল, ইরাম আদ নামক স্থানে ইরাম নগরী স্থাপন করেছিল, কিন্তু তার কোনো নিদর্শনই এখন আর অবশিষ্ট নেই। কোরআন শরীফেও ইরাম এর কথা উল্লেখ আছে, কিন্তু তা আরাম নগরী বা ইরাম বাগিচা নয়, তা হচ্ছে ইরাম গোত্র। যেমন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব আদ ইরামের লোকদের সাথে কি আচরণ করেছেন, যাদের শারীরিক গঠন, অবয়বের শক্তি সামর্থ্য এমনই অদ্বিতীয় ছিল যে পৃথিবীর অন্য কোনো জনপদে এমনটি সৃষ্টি করা হয়নি। ঐতিহাসিক মাসউদি লিখেন, তাদের পূর্বে তার পিতা আস ও বাদশাহ ছিল, এ বংশেরই জনক নৃপতি জিরুন ইবনে সাআদ ইবনে আদ ইবনে আউস দামেস্ক বিজয় করে মর্মর পাথরে এবং অন্যান্য বহু মূল্যবান পাথর দিয়ে একটি প্রাসাদ নির্মাণ করেছিল, যার নামকরণ সে নিজেই করেছিল ইরাম। ইবনে আসাকিরু তারিখে দামেস্ক এর মধ্যে জিরুনের কথা উল্লেখ করেছেন, হযরত হুদ আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে ওই আদ জাতির প্রতি নবী রূপে আবির্ভূত হলেন, তখন তার আবির্ভাবের পর ইরাম জাতি তার অবাধ্যতা করে আল্লাহর আযাবের ধ্বংস হয়ে গিয়েছিল। আর এ বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে রয়েছে। আদের পর আবিল, আমালিকা, সামুদ, আব্দে, জাখাম প্রভৃতি কাবিলা বা গোত্র সমূহ রাজত্ব লাভ করে। অবশেষে ইয়ারিব ইবনে কাহতান এদের উৎখাত করে নতুন এক যুগের সূচনা করে। সামুদ গোত্র বা সামুদ জাতির প্রতি নবী হয়ে আসেন হযরত সালিহ আলাইহিস সালাম। হযরত সালিহ আলাইহিস সালাম যখন এসেছেন তখন সামুদ জাতির বাস ছিল হাজর এলাকায়, তাসাম এবং জাসিদ কাবিলাদের বাস ছিল ইয়ামামাই, এবং আমালিকারা বাস করত তিহামাই, জোহরাম গোত্র থাকত ইয়ামানে। ইতিহাসে রয়েছে যে আরবের সকল গোত্রই হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর, তাই এ গোত্রগুলোর পারস্পরিক সুস্পষ্ট মিল লক্ষ্য করা যায়। যেমনি ভাবে আরবে আরিবা এর মধ্যে রয়েছে, এরা কাহতানের বংশধর বলে গণ্য। কাহতানের পূর্ববর্তী নূহ আলাইহিসসালাম পর্যন্ত এ বংশের কেউই আরবি ভাষাভাষী ছিলেন না, অর্থাৎ আরবি ভাষায় কথা বলতে পারত না তারা। কাহতানের অধস্তন বংশধররাই সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলতে শুরু করেন, আর এ ভাষা তারা শিখেছেন আরবে বাইদা থেকে। কাহতানের বংশধর যারা রয়েছে তারা দুভাগে বিভক্ত, যেমন ইয়ামিনিয়া ও সাবাইয়া। কাহতানের বংশপঞ্জি নিয়ে পণ্ডিতদের মধ্যে যারা বিশারদ রয়েছেন তাদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন ইনি আবির ইবনে শালিক ইবনে আরফাকসাদ ইবনে সাম ইবনে নু এর পুত্র এবং ফালিক ও ইয়াকতানের ভাই ছিলেন, কিন্তু তাওরাতে তার কোনো উল্লেখ নেই। অবশ্য ফালিক ও ইয়াকতানের উল্লেখ তাওরাতে রয়েছে। কারো কারো ধারণা যে কাহতান ইয়াকতানেরই আরবি রূপ, অন্য কথায় যাকে ইয়াকতান বলা হয়েছে তিনিই কাহতান। কারো কারো ধারণা ইয়ামান ইবনে কিদার ইবনে ইসমাইল আলাইহিস সালামের পুত্র ছিলেন কাহতান। ইবনে হিসাম বলেন ইয়ারিব ইবনে কাহতানকে ইয়ামানও বলা হতো এবং তারই নাম অনুসারে ইয়ামান দেশের নাম করা হয়েছে। জি হ্যাঁ, ইয়ামান দেশের নাম ইয়ামান কাহতান ইবনে ইয়ারিব এর নাম অনুসারে হয়েছে। কাহতান যদি ইসমাইল আলাইহিসসালামের বংশধর সাব্যস্ত হন তাহলে গোটা আরবের অধিবাসীরা ইসমাইল আলাইহিসসালামের বংশধর হিসেবে গণ্য হবেন, কেননা আদনান এবং কাহতান এ দুজনই আরব জাতির আদি বংশধর। কিন্তু গবেষণা দ্বারা প্রতীয়মান হয় যে এবং এটা অধিকতর গ্রহণযোগ্য যে কাহতান এবং ইয়াকতান অভিন্ন ব্যক্তি, আর কাহতান ইসমাইল বংশীয় নয়। আরব দেশের আরিবা বা কাহতানি বংশের বেশ কয়েকজন বড় বড় বাদশাহ রয়েছে গোটা আরব উপদ্বীপ জুড়ে যারা রাজত্ব করেছিল। কাহতানের পুত্র ইয়ারিব আরবে বাইদার শেষ চিহ্নটুকু পর্যন্ত বিলুপ্ত করে দেন এবং তাদের গোটা বংশকে নিশ্চিহ্ন করে দেন। বনি কাহতানের দিকে যদি আমরা লক্ষ্য করি, কাহতানি গোত্রের সমূহের কেন্দ্রভূমি বা আদি নিবাস ইয়ামেনে ছিল বলে ধারণা করা হয়। এদের মধ্যে হিমারীয় ও ইয়াজদি গোত্র অত্যন্ত বিখ্যাত বলে গণ্য হতো। সাবা শহর এবং দক্ষিণ আরবের ইয়াজদিদের রাজত্ব ছিল। ইয়ামাম দেশের সমৃদ্ধি সাধনে এরা অত্যন্ত তৎপর ছিল। সুলাইমান আলাইহিসসালামের সমসাময়িক বিলকিস রানী এদেরই বংশের লোক ছিল। হ্যাঁ, মিঠে ইসলামী ভাইরা, বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালামের ঘটনা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ রয়েছে। তো ইয়ামেন ও হাদ্রামাউতের শাসক মালাকুক তাবাইয়া এদের লোক ছিল। ইসদের একটি গোত্র মদিনায় এসে বসবাস শুরু করে এবং সেখানে তাদের রাজত্ব গড়ে তোলে। খুজা গোত্রীয় মক্কার দিকে মনোনিবেশ করে এবং সেখানে পূর্ব থেকে রাজত্বকারী জুরহাম গোত্রকে পরাভূত করে। ইসদের পূর্ব নাসর তিহামা অঞ্চলে বসতি স্থাপন করে। খুজার এক পুত্র ইমরান ওমানে গিয়ে বসতি স্থাপন করে আর তার বংশধর ইসদে ওমান নামে খ্যাতি লাভ করে। তার অপর পুত্র গাসসান সিরিয়া সীমান্তে গিয়ে বসতি স্থাপন করে এবং সীমান্তবর্তী কাবিলা সমূহ পরাস্ত করে সেখানে স্বীয় রাজত্ব গড়ে তোলে। ইয়ামান কাহতানি বাদশাহদের রাজত্ব ইসাই সপ্তম শতক পর্যন্ত কায়েম ছিল। গাসসানের কাহতানি রাজত্বের সীমা রোমান সাম্রাজ্যের সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। অপরদিকে হিরার কাহতানি রাজ্য পারস্য সাম্রাজ্যের প্রতিবেশী ছিল। ইসলামের আবির্ভাবকালে কাহতানি গোত্রগুলো অত্যন্ত শক্তিশালী ছিল এবং গোটা আরব তারাই দাপটের সাথে শাসন করত। বাকি রইল আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা কাদেরকে বলা হয়? বনু আদনান ও হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর এ নামে পরিচিত। এরা বাহির থেকে এসে আরবে বসতি স্থাপন করেন, এজন্যই তাদেরকে আরবে মুস্তারিবা বা মিশ্র আরব নামে অবহিত করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মাতৃভাষা ছিল আলমি তথা ফার্সি। যখন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে তার মা হাজরা সহ মক্কা মুআজ্জামার হিজাজে রেখে যান, তখন তিনি কাহতানি গোত্রের শাখা গোত্র জুরহামের নিকট থেকে আরবি ভাষা দক্ষতা লাভ করেন। এরা তখন মক্কাতে বসবাস করত। পরবর্তীকালে এই আরবি ভাষাই হয় ইসমাইলি বংশীয়দের ভাষা। ইসমাইল আলাইহিসসালাম এর 15 বছর বয়সকালে তার মা হাজরার ইন্তেকাল হয়। মায়ের মৃত্যুর পর হযরত ইসমাইল আলাইহিসসালাম মক্কা থেকে সিরিয়ার দিকে চলে যেতে মনস্থ করেন, কিন্তু জুরহাম গোত্রের লোকজন পরামর্শক্রমে তাকে মক্কা ত্যাগ থেকে বিরত রাখেন এবং আমালিকা গোত্রের আমরা বিনতে সাইদ ইবনে উসামা ইবনে আকিলের সাথে তার বিবাহ করিয়ে দেন। মিঠে ইসলামী ভাইরা, এই ছিল আরবের যেই তিনটা আদি অধিবাসী, আরবে আরিবা, আরবে মুস্তারিবা ও আরবে বাইদা যে বিস্তারিত। তো আসুন আমরা এখন আরবদের কিছু অবস্থা, অর্থাৎ ইসলাম পূর্ব আরবদের কি অবস্থা ছিল সে সম্পর্কে আমরা কিছু জানি। যেমন আরবদের ধর্মীয় অবস্থা, আরবদের নৈতিক অবস্থাও রয়েছে, তো আমরা এ সম্পর্কে জানবো। ইসলামের উদ্ভবের পূর্বে আরবদের ধর্মীয় অবস্থা পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় যে কোনো কোনো গোত্র স্রষ্টার অস্তিত্ব পরকালে বিশ্বাসী ছিল না, আবার তাদের কেউ কেউ স্রষ্টার অস্তিত্ব স্বীকার করলেও পরকালে এবং হিসাব নিকাশে তারা বিশ্বাস করত না। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের মধ্য থেকে যারা এসেছিল তারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার উপর বিশ্বাসী ছিল, তাওহিদে বিশ্বাসী ছিল। আরবদের নৈতিক অবস্থা সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সেই সময় আরবদের প্রাচীন কাল থেকে সামি খানদান বা সেমিটিক জাতির প্রতিপত্তি ছিল। প্রাথমিক যুগে আরবদের তথা আরবে বাইদার বিবরণ খুবই কম জানা যায়, তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায় না যে সমসাময়িকদের বিশ্বে অন্যান্য জাতির তুলনায় আরবে বাইদা নৈতিক অবস্থা খুব উন্নত ছিল। তবু অনুমিত হয় যখন গোটা বিশ্বের লোক সংখ্যা, যখন মানুষের বসতি সংখ্যা একান্তই অল্প ছিল, তখন জাতির অবস্থা প্রায় অভিন্ন ছিল। বনি ইসরাইলের উন্নতির পূর্বে কাহতান গোত্রের যারা ছিল তাদের নৈতিক অবস্থা এবং যুগে যুগে আরব দেশের রাজ্য রাজবংশের অস্তিত্ব ছিল বলে জানা যায়, কিন্তু কোনো যুগেই গোটা আরব একই শাসনকর্তার অধীনে ছিল না, এক প্রদেশে একটি রাজবংশের বা রাজত্ব ছিল, এদের মধ্যে কেউ বেশ যশস্বী হয়েছেন, এত সত্ত্বে তাদের অভ্যন্তরে স্বাধীনতা স্বাধীন চেতা বেদুইন পরিবার সমূহের উটের পিঠে তাঁবু ও গৃহসমূহ নিয়ে দূর দূরান্তে পাড়ি জমানোর দৃশ্য সাধারণভাবে পরিদৃষ্ট হতো। পানি ও শস্য সামগ্রীর অপর্যাপ্ততা অপ্রতুলতা আরবদেরকে আবহমান কাল থেকে মরুচারী কষ্টসহিংসু যাযাবর হিসেবে অভ্যস্ত রেখেছে এবং জীবনযাত্রার মান তাদের প্রয়োজনীয় জীবনযাত্রার দ্রব্যাবলী অপর্যাপ্ততা অপ্রতুলতা তাদের সভ্যতা সংস্কৃতিকে অগ্রসর হতে দেয়নি, ফলে তাদের সমাজ জীবন তেমন কোনো পরিবর্তন সাধিত হয়নি, একান্তই দুর্বিষহ তাদের জীবন ছিল। জীবন দ্বারা নৈসর্গিক দৃশ্য তাদের জীবনে খুব কম ছিল, বৈচিত্র্যহীন ছিল এবং দিক দিগান্ত বিস্তৃত মরুভূমি ও উন্নত উৎপন্ন জাত দ্রব্যাদির স্বল্পতা, মূল্যবান সামগ্রীর অভাব, জনসংখ্যা ও জনপদের স্বল্পতার কারণে বহির্বিশ্বে কোনো দিগ্গজী শাসক বিজেতা জাতি কোনো দিন আরব জয়ে প্রলুব্ধ হয়নি। পর্যটক বা বণিকদের আকর্ষণ করার মতো কোনো সামগ্রীও উপদ্বীপে ছিল না, ফলে বহির্বিশ্বের জাতিসমূহের উন্নত প্রকৃতি সম্পর্কে আরব অধিবাসীরা খুবই সাধারণভাবে অনুভূত ছিল। এজন্য তারা অন্য কোনো জাতির সভ্যতা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা দ্বারা প্রভাবান্বিত হয়নি। তাদের মধ্যে বংশ গরিমা অর্থাৎ তাদের বংশ নিয়ে অনেক বরত্ব প্রদর্শন করত। স্বভাবতই দুটি বস্তুর প্রসার ঘটে, দীর্ঘ অবসর ও রাতের উন্মুক্ত আকাশের নিচে কর্মহীন দীর্ঘ অবকাশ তাদের মধ্যে কাব্যচর্চা এর মতো দিকও উদ্ঘাটিত হয়েছিল। দ্বিতীয়ত স্বাধিকার রক্ষার অব্যাহত অনুশীলন সহিংসতার অভ্যাস তাদেরকে যুদ্ধবাজ ও কথায় কথায় শক্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার অভ্যাসে অভ্যস্ত করে তুলছিল। পারস্পরিক যুদ্ধ বিগ্রহকে সেই সময়কার আরবরা জিয়ে রাখার জন্য তারা আত্মপ্রশংসা ও বংশগৌরব প্রকাশের দিকেও অতিমাত্রায় ঝুঁকে পড়েছিল। আহমিকা প্রকাশ ও নিজের মাহাত্ম্য প্রকাশের জন্য বীরত্ব ও প্রাধান্যতা ছিল দুটি আকর্ষণীয় ব্যাপার। নিষ্ক্রিয়তা ও কাব্যিকতা তাদেরকে প্রেম নিবেদন এবং তাদের সচ্ছল লোকদেরকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ মদ্যপানে উদ্বুদ্ধ করেছিল। বীরত্ব ও প্রাধান্যতা তাদেরকে প্রথম শ্রেণীর অতিথি পরায়ণ এবং প্রতিশ্রুতি রক্ষার অভ্যস্ত করে সকলের জন্য শ্রদ্ধাভাজন করে তোলে। তাদের বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম, জুয়া, তীরঞ্জন, মুশায়েরা অর্থাৎ কবি সভা, বংশমর্যাদা, অহমিকা প্রকাশ ও প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতি ছিল তাদের চিত্ত বিনোদনের মাধ্যম। মোট কথা, আরবের নিঃসর্গ আবহাওয়ার মনে অজান্তে তাদের বৈশিষ্ট্য মণ্ডিত চরিত্র গড়ে উঠেছিল। আরবে বাইদার প্রতি বহু হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালিহ আলাইহিস সালাম প্রমুখ আম্বিয়ায়ে কিরাম প্রেরিত হন, কিন্তু এরপরেও তারা তাদের এই মন্দ অভ্যাসগুলোকে পরিত্যাগ করেনি, বরং এর মধ্যেই তারা নিমজ্জিত ছিল। এসব আম্বিয়ায়ে কিরামের প্রতি আনুগত্য না করাই সে পর্যায়ে জনগোষ্ঠী উজার এবং ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত, আরব এর কাহতান গোত্রের যারা রয়েছে তারাও তাদের এই অবস্থা সম্পর্কে যদি আমরা পর্যালোচনা করি, তারা বিভিন্নভাবে তাদের সংস্কৃতি, তাদের তামাদ্দুন, তাদের অবস্থা খুবই করুণ ছিল। তাদের মধ্যে কেউ বা আরবের তৎকালীন অবস্থা এমন ছিল যে তারা জ্যান্ত কন্যাকে পর্যন্ত, জীবন্ত কন্যাকে পর্যন্ত তারা কি করে দিত, মাটিতে পুঁতে ফেলত, এবং তাদের মধ্যে এমন মন্দ অভ্যাস ছিল যে তারা তাদের স্ত্রীদের সাথে, বিশেষ করে তাদের কন্যা সন্তানদের সাথে তারা খুবই রূঢ় আচরণ করত এবং কন্যা সন্তান জন্ম নেওয়াকে তারা কি মনে করত, তাদের জন্য দুর্ভাগ্যের কারণ হিসাবে মনে করত। এমনিভাবে আরবের সংস্কৃতি তৎকালীন জমানায়, আরবের তামাদ্দুন, আরবের চারপার্শ্বিক অবস্থায় তাদের অবস্থা খুবই করুণ ছিল। আর ওই করুণ অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব ঘটালেন, মিঠে ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা জানবো যে কি কোন সময়ে আমরা এটা জানতে পারবো যে কোন সময়ে ঠিক কোন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছিলেন, কোন অন্ধকার জমানায় তিনি এসে দুনিয়াটাকে আলোকিত করেছিলেন, আরবের অবস্থা কি অন্ধকারাচ্ছন্ন ছিল, এতক্ষণে হয়তো আমরা কিছুটা আঁচ করতে পেরেছি। পরবর্তী অনুষ্ঠানেও আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। তৎকালীন আরবে এটাও প্রচলিত ছিল যে কন্যা সন্তানকে তারা জীবন্ত পুঁতিত করত। বনি তামিম এবং কুরাইশ গোত্রের মধ্যে কন্যা সন্তান হত্যার সমধিক প্রচলন ছিল। তারা এজন্য রীতিমতো গর্ববোধ করত, আশ্চর্যের বিষয়। তারা তাদের জন্য এটাকে সম্মানের প্রতীক বলে মনে করত এবং কোন কোন পরিবারের এ পাষণ্ডতা এত জঘন্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মেয়েরা যখন বেশ বড় হতো, 5-6 বছরে পৌঁছাতো, মিষ্টি মিষ্টি কথা বলতে শিখতো, সেই বয়সে তাদেরকে সুন্দর বেশভূষা পোশাক পরিধান করিয়ে পূর্বে থেকে প্ল্যান করে পূর্ব পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করত। তারা তাদের সন্তানদেরকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করত। পাষাণ্ড পিতারা পূর্বেই গিয়ে সেখানে গর্ত করে আসতো আর লোকালয়ের বাইরে গিয়ে তাদেরকে সেই গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিত। যখন তাদের সন্তানেরা চিৎকার করত বাবা বাবা বলে, সেই চিৎকারের প্রতি ভ্রুক্ষেপ না করে সেই পাষাণ্ড পিতা তার সেই কন্যা সন্তানকে ওই চিৎকারের প্রতি ভ্রুক্ষেপ না করে ছুঁড়ে ফেলে নির্বিকারে ঘরে ফিরে আসতো এবং নিজে নিজ হাতে তার সন্তানকে মাটি চাপা দিয়ে একদম জীবন্ত পুঁতিত করত। সে রীতিমতো গর্ববোধ করত। বনি তামিমের জনৈক কায়েস ইবনে আসিম এভাবে একে একে তার 10টি কন্যা সন্তানকে পুঁতিত করে। কন্যা সন্তান হত্যার এই অমানুষিক বর্বরতা থেকে আরবদের কোনো কাবিলাই মুক্ত ছিল না, কোনো গোত্রই মুক্ত ছিল না। তবে কোনো কোনো কাবিলা এটি অনেক বেশি হতো, আবার কোনো কোনো গোত্রে এটা কম হতো। এমনিভাবে তৎকালীন আরবে এমন কুসংস্কার বিদ্যমান ছিল যে তারা তীর নিক্ষেপ করে করে ভাগ্য গণনা করত, তাদের ভাগ্যকে যাচাই করত। তারা এক একটা তীরের নাম এক এক রকম রেখে দিয়েছিল, 10টা তীর 10 রকম রেখে দিয়েছিল। এইভাবে তারা 10 তীরের নাম 10 রকম দিয়ে জুয়াও খেলতো মাশাআল্লাহ। তাছাড়াও তাদের মধ্যে অনেক ধরনের কুসংস্কার বিদ্যমান ছিল। তাদের চলাফেরা, রীতিনীতি, আচার আচরণের মধ্যে তারা এটাও বিশ্বাস করত যে অশরীরী আত্মার সাথে মানুষের জড়দেহের মিলনে সন্তানও ভূমিষ্ঠ হতে পারে মাশাআল্লাহ তাআলা। তাদের এ ধরনের কুসংস্কারের মতো আরো একটা কুসংস্কার এটাও ছিল, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করত তখন নিকট আত্মীয়রা ললাট অর্থাৎ কপাল ঘর্ষণ করে তাদের চুলগুলো ছিঁড়ে হাই হাই করে বিলাপ করত। মহিলারা চুলের বেনি খুলে মাথায় মাটি মেখে মৃতদেহ রয়েছে ওই মৃতদেহের পিছু পিছু চলত, এরকম ভাবে করছে। মৃতজনের শোকে চুল ও গুপ দাড়ি মুন্টন করে তারা শোক পালন করত। জাহিলিয়াতের আরো কত মর্মান্তিক কাহিনী এরকম ছিল যে তারা মহিলাদেরকে ভাড়া করে বিলাপের জন্য, কান্না করার জন্য নিয়ে আসতো। তারা অত্যন্ত জোরে সুরে আনিয়ে বানিয়ে ইনিয়ে বানিয়ে বিলাপ করত এবং কাফন দাফন শেষ করা বিলাপকারীদেরকে তারা উত্তমভাবে আপ্যায়নও করত। তাছাড়াও তাদের আরেকটি যেটা বদ অভ্যাস ছিল, তারা ধম্ব ভরে তাদের কাজ করত, অর্থাৎ তারা দাম্ভিক ছিল এবং অহংকার নিজ প্রবৃত্তির মধ্যে তারা মদমত্ত ছিল। জাহিলিয়াতের আরব সমাজে চরম পর্যায়ে এই দাম্ভিকতা পৌঁছে গিয়েছিল। জাজিমা আর আবরাশের অহংকারের অবস্থাটি এই ছিল যে কাউকে সে পরোয়াই করত না, মন্ত্রী পরিষদ পর্যন্ত সে গ্রহণ করেনি। সে বলতো আকাশের তারকারা হচ্ছে আমার সভাসদ, অন্য কোনো সভাসদের আমার প্রয়োজন নেই। বনি মখজুম লোকের গোত্ররও অহংকারের জন্য এরকম বিখ্যাত ছিল এবং তাদের কুক্ষতি ছিল। তৎকালীন আরবের কোনো কোনো গোত্রর মধ্যে এটা একটা বেদি আকারে ধারণ করেছিল। তাছাড়াও তাদের মধ্যে এটাও ছিল যে তারা লুটতরাজ এবং রাহাজানির মধ্যে লিপ্ত ছিল। তাদের পরিবেশ যেহেতু এরকম ছিল যে যাযাবর ও ছিল তাদের মধ্যে এবং শহরে যারা থাকতো তারাও ছিল, দুই ধরনের লোক আরবে বসবাস করত। তো তাদের মধ্যে যাযাবররাই অধিক সংখ্যক কি ছিল, লুটতরাজকারী এবং রাহাজানিকারী ছিল। তাদের প্রতিবেশীদের অধিকার সচেতনতা অজ্ঞ ছিল, বিশ্বস্ততা প্রভৃতি গুণ ছিল, কিন্তু ব্যবসায়ী প্রতারণা প্রভৃতি অপরাধ প্রবণতার মধ্যে তারা বিদ্যমান ছিল। এছাড়াও আরবদের যদি আমরা লক্ষ্য করি, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খাবার দাবার কেমন ছিল, বলা যায় যে তাদের খাবার দাবার পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ ছিল। তারা মোটা কাপড় পরিধান করত, কোনো কোনো সময় দেখা গিয়েছে যে তারা চামড়ার কাপড়ের মধ্যে তালি দিয়ে ব্যবহার করাটা এটা তাদের জন্য স্বাভাবিক ব্যাপার ছিল, এবং তাদের খাবার ছিল সাদাসিধে, এবং তাদের খাবারের মধ্যে তারা গোশতকে সবচেয়ে পছন্দ করত এবং সবচেয়ে দামি সেটাই ছিল গোশত এবং দুধ তারা খেত। তাছাড়াও তারা অল্প আহার, স্বল্প মূল্যের খাবার, অর্থাৎ অনাড়ম্বর খাবার বেশভূষার মধ্যে তারা অভ্যস্ত ছিল। কখনো কখনো ছোট ছোট টুকরা বানিয়ে বানিয়ে তারা কি করত, গ্রহণ করে নিত, এবং তারা আবার কখনো একজনের বিছানায় কয়েকজন, অর্থাৎ এক একজনের লুঙ্গি, মাথার রুমাল, পাগড়ি একজনের টা আরেকজন ব্যবহার করতেও দেখা গিয়েছে। তো এরকম ভাবে তাদের এটাও অভ্যাস ছিল, কাব্য চর্চাও করত, তারা শিকারও করত, তারা শিকারের মধ্যে কি ছিল, শ্রেষ্ঠ ছিল। তো এমনি ভাবে যদি আমরা লক্ষ্য করি আরবে, তৎকালীন আরবের কিছু গুণও লক্ষ্য করা যায় এবং দোষও লক্ষ্য করা যায়, অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন জীবনও লক্ষ্য করা যায়। তো আমরা এমনি ভাবে আরবের এই দোষ গুণগুলোকে পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনের জন্য শিক্ষার উপাদেয় হিসাবে আমরা নিতে পারি, এবং আমরা এর থেকে বিরত থাকার জন্য মন মানসিকতা সৃষ্টি করতে পারি। হেমাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আপনারাও দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান, এবং আপনাদের আসুন আমরা আমাদের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রঙে রঙিন করার জন্য আমরা জানবো আগামী পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবেশ সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান সম্পর্কে, পোশাক পরিচ্ছদ সম্পর্কে, আখলাক সম্পর্কে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু